সবই খেয়ে ফেললেন। পঞ্চ পাণ্ডব পাঁচজন, এইদিকে দ্রৌপদী আছেন, কুন্তি আছেন, কজন হবেন? অন্তত সাতজন। সে সময় যা রান্না হতো সবটা, অধিকাংশটাই সবটাই লাগতো এর ভিনসেনের, আর এরা সামান্য কিছু ভাগ করে ভাগ্য করে খেতেন। সব দিকেই তো এ ভাব, ভগবত ভক্তদের ক্ষেত্র ওই রকম আছে, অসম্ভব কিছু তারাও করতে পারেন ভগবানেরই মতো, সে ক্ষমতা ভগবানই তাদের দিয়েছেন, সেই যোগ্যতা, সেই ক্ষমতা, সেই অধিকার, সেসব ভগবানই তাদের দিয়েছেন, দিয়ে রেখেছেন। আশ্চর্য হওয়ার কিছু নয়, আমরাও ওরকম করতে পারি যদি ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কাকে রে গরুড় করে ওইছে দয়াময়, সেই দয়াময় ভগবান তিনি কাকে গরুড় করতে পারেন, এই ক্ষমতা তিনি রাখেন, এটা তার নিজের শক্তির ডিসক্রিপশন, সেখানে সকলের সঙ্গে সমান হবে না। সেটা ভগবান যাকে দয়া করেন, কৃপা করেন, তার ওই রকম অবস্থাই হবে। অসাধ্য সাধন তিনি করতে পারেন, করবেন, সাধারণ মানুষ যেটা পারে অনায়াসে তিনি পারেন, সেটা সাধারণ মানুষ যেটা পারে না সেটা অনায়াসে পারেন। সব জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে তিনি একটা নূতন তত্ত্বদর্শন জগতের কাছে প্রকাশ করতে পারেন, যেটা সাধারণ মানুষ চিন্তা ভাবনাই করে না, তাদের ধ্যান ধারণার মধ্যেই আসে না। এমন সব ব্যাপারগুলো আছে, আমরা হয়তো ওসব বিষয়ে চিন্তাই করি না, অথচ কোনো বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ গুরুবর্গের ব্রেনেতে এমন এসে গেল, তিনি সেইটা বললেন, প্রকাশ করলেন। ওটা কি ছাত্র ছাড়া হলো? যে জিনিস ভগবান নিজেই স্বয়ং বর্ণনা করছেন, বহু বই পড়লাম, বহু গ্রন্থ পড়লাম আমরা, কিন্তু এমন জিনিসটা হয়তো পড়ি নাই, জানি নাই, বুঝি নাই, তেমন জিনিস একটা হয়ে গেল। তাহলে কি বলা যাবে যে এই জিনিসটা শাস্ত্র ছাড়া? তা বলা যাবে না। শাস্ত্রে নাই এমন অনেক কিছু বলা হয়নি, সে বিষয় নিয়ে আলোচনা হয়নি, সেখানে হয়তো সংক্ষেপ ভাবে সেখানে বর্ণনা কোনো বিষয় হয়েছে, কিন্তু তারই বিশেষ ব্যাখ্যা দিয়েছেন কোনো মহাজন, যেটা শুনবে মনে হচ্ছে একটু সন্দেহ হচ্ছে, এইটা এইটা এরকম হয় না না। আবার যদি তার কাণ্ডজ্ঞান ভালো আছে তাহলে না না, মহাজন কখনো উল্টো পাল্টা বলতে পারেন? ধান চাল ব্যবসা করার মহাজন নয়, মহাজন মানে বৈষ্ণব মহাজন, যারা ভক্তি বৃত্তি নিয়ে কারবার করেন। কারবার করা মানে কি? অনুশীলন, তাতে প্রতিষ্ঠিত, ওয়েল এস্টাবলিশড, তাদের বলা হয় মহাজন। সত্যকে তারা সত্য বলে বলবেন, মিথ্যাকে তারা মিথ্যা বলে বলবেন, কখনো তাদের ক্ষেত্রে সত্যকে মিথ্যা বলবেন না, আর মিথ্যাকে কখনো সত্য বলবেন না, সত্যকে সত্য বলেই তাদের অভ্যাস, মিথ্যাকে মিথ্যা বলেই বর্ণনা করাই তাদের স্বভাব। ব্যাপারগুলো আছে, আমাদের যে ধ্যান ধারণা আছে ভুল, সব বহু ক্ষেত্রে নিজেরা অহংকার করছি, হ্যাঁ ঠিক বুঝেছি, আরো পাঁচটা জিনিস দেখলে, উদাহরণ দেখলে তখন ধরা পড়ে, তখন বললে ও তো এইরকমই ভাবতাম, কিন্তু না তা না দেখছি না, তা তো নয়, অনেক দেরিতে বুঝতে হয়। সাধারণ মেরিটওয়ালা আমরা, আমাদের বুঝতে গেলে অনেক সময় লাগে, অনেক কাঠখড় পোড়াতে হয় তবে জিনিসটা ধরা পড়ে, ভুল ভ্রান্তি ধরা পড়ে, তবে হয়তো তত্ত্ব দর্শন ভগবৎপ্রেরিত হয়ে আসে। কোথায় আছে ব্রেনে? হৃদয়ে। সেখান থেকে স্ফূর্তি প্রাপ্ত হয়, কান দিয়ে ঢোকে না? কান দিয়ে ঢোকে, শুনতে হবে যে শ্রবণ। শ্রবণ যদি না করি আমরা তাহলে কীর্তন করবো কি করে, বলবো কি? আগে শ্রবণ করতে হবে। কীর্তন শ্রবণ কীর্তন সৃষ্টি হয়ে গেলে তখন স্মরণ, আগে তো স্মরণ না। এই কথাটা জানাচ্ছেন তো শাস্ত্রই জানাচ্ছেন, শ্রবণ কীর্তন যদি সুষ্ঠু না হয় তাহলে স্মরণটা আসতে পারে না, হতে পারে না। স্মরণটা তিন নম্বরে হয়, আগে হয় না। অধিকার লাভ করলে পারে তবে স্মরণটা ঠিক ঠিক ভাবে হয়। অনধিকারী ব্যক্তি যদি স্মরণ করতে যান, কি লীলা স্মরণ, মাটিয়া চিন্তা হয়ে যাবে, জাগতিক চিন্তা হয়ে যাবে। কেন? মনটাই তো আসল, মনটা জড়, তার বিশেষণ হলো জড় মন। এই মন চেতন কখন? যখন সেই জড় মন আত্মার আনুগত্য স্বীকার করে। সেই জড় মন যখন চেতন আত্মার বা পরমাত্মার বা ভগবানের আনুগত্য স্বীকার করে তখন সে চেতন। এর মানে এমন হল না যে জড় চেতন হয়ে গেল, তা বললে কিন্তু আবার অপরাধের সম্ভাবনা। অ্যাক্টিভেটিক ট্রুথ তো, ইউনিভার্সাল ট্রুথ। জড় কখনো চেতন হয় না, আবার চেতন কখনো জড় হয় না। এই বিচার দেখাচ্ছেন। আমাদের অনেকের মধ্যে এমন ভুল বিচার আছে, তা নয়, তত্ত্ব দর্শনটা তা নয়। জড় চিরদিনই জড়, চেতন শুদ্ধ চেতন চিরদিনই শুদ্ধ চেতন। এই কথাই বলা হয়েছে, কি করবো? ও ইয়েছিলেন, যেমন প্রশ্নটা হয়েছিল, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা এই উদয়। মানেটা কি? কৃষ্ণ প্রেম প্রেকি বলে যে জিনিসটা, সেটা কোনো কষ্ট কল্পনার ব্যাপার নয়। এর পিছনে কষ্ট কল্পনার দ্বারা যদি আমরা কিছু চিন্তা করি তাহলে কিছু হবে না। স্বাভাবিকভাবে উদয় এবং আবির্ভাব, চেতন প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে কর্ণাবুদেব ভস্প্রিয়াম, ব্যাপারটা তো এরকম। অচিত মনই দুষ্ট, দুষ্টঙ্গ ঠিক আছে কথাটা। তাহলে চেতন মন একটা আছে, অথচ গীতা ভাগবতের আলোচনার মধ্যে আছে, গীতার মধ্যে কি আছে? মন ষষ্ঠানিন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্তি, এই কথা তো বলা আছে গীতায়। মন হল ষষ্ঠ ইন্দ্রিয়, জড় প্রাকৃত। কিন্তু সেই মন আবার কখন চেতনতা লাভ করে? যখন আত্মার সংস্পর্শ পায়, পরমাত্মার সংস্পর্শ পায়, ভগবত সংস্পর্শ লাভ করে তখন। এর মানে এমন হলো না জড় চেতন হয়ে গেল, তা নয়। ওটা ভাব, ওটা ভাব, সূক্ষ্মাবস্থা, সেই জিনিসটা বলছেন। অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই, আমি আমরা নাম করছি মালিকায় যেমন ভাবি করি না কেন, উচ্চারণ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু এক জায়গায় জড়ভাব এসে যাচ্ছে, আর একজন করছেন বাস্তব ক্ষেত্র, নাম করবার সঙ্গে সঙ্গেই দর্শন পেয়ে গেছেন, উপাস্য তত্ত্বের দর্শন পেয়ে গেছেন, খান্ডাখাটি আরম্ভ করে দিয়েছেন, একবার ফট করে দর্শন দিয়ে অদৃশ্য। আরো বেশি কষ্ট, দর্শন না পাই তা একরকম ভালো, কিন্তু দর্শন দিয়ে যদি ভগবান লুকিয়ে যান মহা খেলোয়াড়। এই ভগবানের মতো এমন খেলোয়াড় আর আছে দুনিয়ায়? খুব কাঁদাতে পারেন লোককে, ওই কান্না দেখলে তার আনন্দ হয়, কিন্তু সে কান্নাতে প্রাকৃত জগতের দুঃখ কষ্ট নাই, জ্বালা যন্ত্রণা নাই, সে কান্না আবার এইরকম। আমাদের রূপ গোস্বামীর যে বর্ণিত যে শাস্ত্র রয়েছে তার ভিতরে বর্ণনা আছে, প্রাকৃত জগতের দুঃখের যে অশ্রু সেটা হলো গরম, চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে, কারো গায়ে পড়ে গেল, গরম গরম। আর ভগবানের জন্য যে কান্না, তার অভাবে যে কান্না, তার অদর্শনে যে কান্না, সে অশ্রু তপ্ত অশ্রু নয়, অতি শীতল। এর দ্বারা বোঝা যায় কে কতদূর উন্নত অবস্থায় আছে। অশ্রু দিয়ে বোঝা যাবে, তপ্ত অশ্রু যখন তখন বুঝতে হবে ওটা ঠিক হয়নি, নট প্রপারলি অ্যাডজাস্টেড। বলা আছে রহস্যশাস্ত্রে, বলা আছে এসবগুলো বর্ণনা আছে, স্নেহাশ্রু প্রেমাশ্রু শীতল, আর জাগতিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তার থেকে যে কান্নাকাটি করি আমরা, তখন যে অশ্রু বিসর্জন করি আমরা, গরম, একবার গরম করার জলের মতো টপ টপ করে পড়ছে, ওখানে ধরা পড়ে যাচ্ছে। যদি কোনো মিটার টিটার থাকতো তা লাগিয়ে দেয়, দেখা যাবে যে এটা হলো জড়, এটা জড় স্নেহাশ্রু, আর এটা বাস্তব স্নেহাশ্রু। পরীক্ষা তো সবসময় আমাদের দিতে হবে, আমরা পরীক্ষা দেওয়ার জন্য সবসময় বসে থাকব, গুরু বৈষ্ণবের কাছেও ভগবানের কাছেও। যদিও ধর্মে যে তত্ত্ব দর্শনটা ব্যাখ্যা করা হয়েছে প্রথমের দিকে, সম্বন্ধ মাঝখানে, অভিধেয় ভক্তি, আর শেষের দিকে প্রয়োজন প্রেম প্রয়োজন, এই যে ব্যাখ্যা করা হয়েছে, যদিও ধর্মের শেষের দিকে রসবিচার বর্ণনা করা হয়েছে, আবার চৈতন্য শিক্ষামৃতের শেষের দিকে রসবিচার বর্ণনা করা হয়েছে। যদিও ধর্ম হল দুখানা সাবজেক্ট ম্যাটার একই, যদিও ধর্ম হল পরস্পর আলোচনা, টপিক্স, কনভারসেশন, একজনে প্রশ্ন করছেন একজনে উত্তর দিচ্ছেন। ঠিক এইভাবে যদি গ্রন্থাদিগুলো সব রচিত হয় তাহলে আমরা অনেকেই বোধ হয় ওটা আলোচনা করতে প্রস্তুত হব। আর শুধুই তত্ত্ব সিদ্ধান্ত কচকচি, ও মাথায় ঢোকে না, ও মাথায় ঢোকে না, ওই গল্পের মধ্যে দিয়ে যদি দিয়ে দেওয়া যায় তাহলে একটু ধরতে পারি আমরা, এই তো ব্যাপার। সাধুগুরু বৈষ্ণবরা খুব চালাক, এত ওষুধ কিছুতেই গিরব না আমরা, বাচ্চাগুলোকে খেলাখেলি করি, আর আমরা যারা বৃদ্ধ অতিবৃদ্ধ তারাও তো কোনো অংশে বাচ্চা বাচ্চির থেকে একটুও তফাত নয়, বয়স হয়েছে বটে, সত্য প্রবেশ করেনি, সত্য সিদ্ধান্ত প্রবেশ করেনি, বোঝা যায় কোথায় শ্রীমদ্ভাগবত দশমস্কন্ধতে এই শ্রদ্ধায় দেখুন বর্ণনা করছেন কে, সুদেব গোস্বামী। তার আগে বৈখানা প্রকাশ করলেন কে, গ্রন্থখানা প্রকাশ করলেন কে? কৃষ্ণ চৈতন্য বেদব্যাস। শিক্ষাটা ট্রেনিংটা হয়েছে বেদব্যাসের কাছে। বেদব্যাস কে সম্পর্কে? পিতা। কেমন পিতা গো, ছেলেকে এমন ট্রেনিং দিয়েছেন যে ছেলেটা বর্ণনা করছে ভাগবত বসে আছেন সামনে। কে? পিতা বসে আছেন, বেদব্যাস বসে আছেন। বেদব্যাসের পিতা কে? পরাশর, যার লেখার সংহিতা আছে, পরাশর সংহিতা বসে আছেন তিনি। পরাশরের পিতা কে? শক্রি। এসব শ্রোতা হয়ে বসে আছেন, আর ওই বাচ্চাটা ভাগবত কেমন ব্যাখ্যা? তুমি বেরোচ্ছে। সুতরাং চিন্তা করতে হবে তত্ত্বদর্শনটা কিরকম। একটা বাচ্চা ভাগবত ব্যাখ্যা করছে, আর বসে আছেন তার পিতা, ঠাকুরদাদা, তার বাবা, বাপরে বাপ, তিন চার পুরুষ। ওই তত্ত্বদর্শন, এখানে কোনো বয়সের ব্যাপার নাই। ওই রকম ধরনের প্রাকৃতিক জগতের যে সিনিয়রিটি, জুনিয়রিটি, এসব কোনো ব্যাপার নাই। ও জ্ঞান আলাদা, স্বতঃসিদ্ধ জ্ঞান, ভক্তিবৃত্তি নিত্যা স্বাধীনা। ভক্তিবৃত্তিকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক রকম কথা বলা হয়েছে, তো তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাধীনা, তার সঙ্গে কারো তুলনা করা চলবে না। ভক্তি মহাদেবীর কৃপা যখন হয় তখন তার সমস্ত ধরনের যত কিছু এ আছে অধিকার সবগুলোই এসে যায় বিভিন্ন দিকে। ওটা কোনো ধার করা জ্ঞান নয়, যার হয়েছে তিনি বুঝেছেন, আমার হয়নি ওই জন্য আমি বুঝতে পারিনি, ওই জন্য আপনাদের বুঝাতে পারি না। যার হয়েছে তিনি বুঝাতে পারেন, কি করব, কান্নাকাটি করতেই হয়, না পেলে কান্নাকাটি করতে হয়, হারিয়ে ফেললে কান্নাকাটি করতে হয়, সবটাই তো আছে। পেলে তো কান্নাকাটি করে না কেউ, যদি পেয়ে যায় তত্ত্বদর্শন আনন্দের কথা, আবার সামনে থেকে যদি সরে যায় আবার কান্নাকাটি, আবার পেয়ে গেলাম। সাংসারিক ব্যাপারে তো এগুলো আছে, আমাদের গাইয়ে বড় গাইয়ে ছিলেন মোহিনীমোহন ভক্তি শাস্ত্রী, নাম করা গাইয়ে এবং বাজিয়েও সব রকম ধরনের দেশি বিদেশি বাদ্যযন্ত্র সব এক্সপার্ট। ওর দুটো ছেলে, একটা ছেলে হরিদাস, মাঝে মাঝে সেই ছেলেটার প্রবন্ধ গৌড়িয়েতে ছাপা হয়। আর ছোট ছেলের নাম হলো রাধারমণ। ও যখন বাচ্চা তখন মঠে থেকে অনেকদিন পড়াশোনা করেছে, ওকে বাটিতে করে মুড়ি দেওয়া হয়েছে আর উপরে চিনিটা দেওয়া হয়েছে। দু চারবার নাড়তে নাড়তেই চিনি নিচে নেমে গেছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আবার চিনি দেওয়া হলো, আবার নাড়তে নাড়তে নেমে গেল চিনি, আবার কান্নাকাটি। শেষকালে চিনি দিয়ে আর মুড়ি দিয়ে মেখে যখন দিলাম তখন আর কোথায় নাববি না, তখন আর কামে না। ঠিক এইরকম ধরনের অবস্থা আমাদের সকলেরই। উদাহরণটা ঠিক হলো কিনা দেখুন, ঠিক এইরকম ধরনের বাচ্চার মতো অবস্থা আমাদের সকলেরই। পেয়ে গেছি তখন খুব আনন্দ, আর যেই হারিয়ে ফেললাম কান্নাকাটি আরম্ভ হয়ে গেল।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ, কি করব। সাধন পথে যতদিন আছি, যতক্ষণ আছি, ততক্ষণ পর্যন্ত এমন একটা অভাব বোধ থাকবে। আবার সিদ্ধ ভূমিকায় তখনও অভাব বোধ আছে, তখনও কান্নাকাটি আছে, কান্নাকাটির শেষ কখনো নাই। এটা আপনারা বুঝে রাখবেন। বস্তুকে না পেলে, বাস্তব বস্তু ভগবানকে না পেলে, উপাস্য তত্ত্বকে না পেলে কান্নাকাটি আছে, পেলেও কান্নাকাটি। তাহলে এরকম হয়, এই যে ইয়ে লক্ষণ, ভক্তির লক্ষণ, প্রেম প্রীতির লক্ষণই হলো ওইটা, পেলেও কান্নাকাটি করে। বহুদিন বাদে এসেছে নিকটাত্মীয়, কেউ এসেছেন তখনও কাঁদে, দেখে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। আরে এতদিন পরে এসেছেন, তার সঙ্গে একটা মিলন হলো, তাতেও কাঁদে লোকে। আর দুঃখ কষ্ট যাওয়া যন্ত্রণা হলেও কাঁদে। উদাহরণ দিয়ে বুঝানো আছে, ভক্তি লাভ করেছেন যিনি, একবারে তত্ত্বে প্রতিষ্ঠিত, সাক্ষাৎ হবে ভগবান এবং ভগবতীর সঙ্গে, বাক্যালাপ হচ্ছে, ভাগ্যের কথা, তার সেখানেও কান্না আছে। যদি হারিয়ে ফেলি, সব সময় দর্শন করছেন, তার মধ্যেই তো আবার অদর্শন একটা আছে, কান্নাকাটি। ও কান্নাকাটি আলাদা, ওর ভিতরে জড় জগতের মায়া মমতা কিছু নয়। যতদিন এই জড় জগতের মায়া মমতা থাকবে, ততদিন ওই অপ্রাকৃত কান্নাকাটি আসে না, ঠিক জড় জগতের চিন্তাই থাকবে না, এখানকার কোন রকম ধরনেরই এ থাকবে না। সেই অবস্থাটা সবসময়ই আছে, স্বর্গে গেলেও ধান মানতে হয়। বলে বলেন কি, স্বর্গে গেলে ধান মানতে হবে? বলে হ্যাঁ, স্বর্গে গেলেও ধান মানতে হয়। সাধন ভজনটা এমনই জিনিস, সেখানেও কান্নাকাটি আছে, তবে সে কান্নাকাটি আর এই কান্নাকাটি দুটো এক নয়। ওই কান্নাকাটি বাস্তব, ওতে সবটাই লাভ, আর এখানে যত কান্নাকাটি সবই লোকসান, লোকসানের ব্যাপার। মানে হ্যাঁ, গালাগালি দেবে আমাকে, ছাত্র দিয়ে রেখেছেন, কেন কাঁদছো তুমি, ব্রাহ্মণ তো তুমি, শূদ্র হয়ে গেলে, তুমি শূদ্র হলাম কি করে, সূচনাতিথি শূদ্র, জড় বিষয় বস্তুর অভাবে তুমি কান্নাকাটি করছো, এটা শূদ্রের লক্ষণ, ভাগবত বলছেন তো এটা। তা আমাদের শূদ্র হয়ে লাভ কি আছে? শূদ্র কখনো প্রাকৃত শূদ্র, কখনো বৈষ্ণব হতে পারেন না, বৈষ্ণবী হতে পারেন না, একথা বলা আছে তত্ত্ব দর্শনে। অপ্রাকৃত শূদ্র যদি শব্দটা আছে, তিনি বা তারা পারবেন, তাদের যে কান্না কান্নাকাটি সেটা জাস্টিফাইড টেকটিক। থাক এই পর্যন্ত, শ্রেয় আর প্রেয় এই দুটা বিষয়ের শাস্ত্রে, বেদে, উপনিষদে, সবের মধ্যে এই দুটো শব্দ নিয়ে আলোচনা আছে। শ্রেয় আর প্রেয় দুটো শব্দ পাশাপাশি, একটা আর একটা থেকে সম্পূর্ণ উল্টো, ডায়মেট্রিক্যালি অপোজিট। এই দুটো জীবন রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের স্বপ্ন, পদ্ম মানে হলো কি, আশ্রয়। রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের একমাত্র আশ্রয়, মূলীভূত বস্তু, তাই বলা হয়েছে তত্ত্ব দর্শনের মূল বস্তু, মূল বিষয়ভূত বস্তু, সেই কথা বলেছেন। এখন শ্রেয়ের স্বর্ণ বলা হয়েছে, সকল শ্রেয়ের স্বর্ণ বলা হয়নি। শ্রেয় মানে কি? অকল্যাণ। শ্রেয় শব্দের অর্থ হল অকল্যাণ, অমঙ্গল। আর শ্রেয় শব্দের মানে হল সব থেকে কল্যাণ বিষয়ক বস্তু, মানে আত্মকল্যাণ। জগতের যে শ্রেয় শব্দ ব্যবহার হয় জাগতিক বিষয়ে, জড় বিষয়ে, সেগুলো ব্যবহার বৈষম্য, সেটা ঠিক ঠিক ব্যবহার হয় না। ওকে বলা হয় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ভুল করে সে বিশেষণটা ব্যবহার হয়। হচ্ছে জগতের কর্মফলবাধ্য জীবনবিশেষের পক্ষে যত মঙ্গলের বিষয় বলে জগতের লোক মনে করেন এ সবটাই হল তাৎক্ষণিক ব্যাপার। জড় বিষয় মানেই তাৎক্ষণিক, তার কোনো স্থায়িত্ব নাই, ডিউরেশন নাই। সেই ব্যাখ্যা করা হয়েছে জগতের বদ্ধজীবের যত রকম ধরনের চিন্তা ভাবনা, মঙ্গলের চিন্তা ভাবনা সবগুলোই জড়ভাবাপন্ন। তাতে তারা যে মঙ্গল উপকার আশা করেন সেটা কখনোই হয় না, হতে পারে না। এটা তাদের ধারণা অনুসারে বহু জায়গায় তারা লেখেন শ্রেয় শব্দটা, কিন্তু ওটা শ্রেয় নয়। শ্রেয়টাকেই তারা শ্রেয় বলে প্রমাণ করতে চান, মানতে চান। ব্যাপারটা এইরকম, যেটা অমঙ্গলের বিষয় সেইটাকেই জাগতিক লোক জড়বদ্ধজীব তারা সেইটাকেই মঙ্গলের বিষয়বস্তু বলে মনে করতে চায়। জিনিসটা তো তা না, শ্রেয় শব্দের মানে এক কথায় হবে যার মধ্যে আত্মকল্যাণ আছে, এইটাই হলো চরম মঙ্গলের বিষয়। এটা তো জানা নেই আমাদের, বেদের মধ্যে এই শব্দ দুটো আছে শ্রেয় আর প্রেয়, উপনিষদের মধ্যে আছে, ব্রহ্মসূত্রের মধ্যে আছে, গীতার মধ্যে আছে, ভাগবতের মধ্যে আছে, সমস্ত পুরাণের মধ্যে আছে এই দুটো শব্দ। শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্য মেতম তৌ সম্পরিত বিভিন্ন বিষয়টা বর্ণনা করেছেন, কাকে বলা হবে শ্রেয় আর কাকে বলা হবে প্রেয়। প্রেয় মানে আপাত মধুর পরিণামে বিষব, এই বিষয়টাকে বলা হয়েছে প্রেয়। আর শ্রেয় মানে আপাত কষ্টকর পরিণামে সুখশান্তি স্বাস্থ্য, এবং তাৎকালিকভাবে নয় পার্মানেন্টলি নিত্যভাবে বরাবরের জন্য এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। সকল শ্রেয়ের সব মানে যত রকম ধরনের শ্রেয় যত প্রকারের আছে সবটাই এরা বিচারণে আছে। যত রকম ধরনের আত্মকল্যাণ চিন্তা তার সবটারই মূলাধার পদ্ম, সেটা ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং প্রেম কোনো কথাই তার মধ্যে নাই, প্রেয়কে সবসময়ই রেকুট করা হয়েছে, খণ্ডন করা হয়েছে, ওটার প্রয়োজন নেই। ওটা নিয়ে যদি আমরা চলি কিছুই হবে না, সারা জীবনই পণ্ডাশ্রম হবে, কিছুই হবে না, কোনো লাভই হবে না। সাধন ভজন যাই বলা হোক তার মধ্যে কিছু আমাদের প্রাপ্তির প্রয়োজন, কিন্তু সে প্রাপ্তিটা জাগতিক প্রাপ্তি নয়, ধ্বংসশীল ক্ষয়িষ্ণু প্রাপ্তি নয়, বাস্তবতা তার মধ্যে আছে, বাস্তব মঙ্গল তার মধ্যে আছে, কল্যাণ তার মধ্যে আছে। ওই কথাটাই শ্রেয় শব্দে ব্যাখ্যা করা হয়। ভগবানের উপাসনা, শ্রেয় শব্দের মানে হলো ভগবানের উপাসনা, শ্রেয় শব্দের অর্থ ব্রহ্মের উপাসনা নয়, শ্রেয় শব্দ মানে আধিকারিক দেবদেবীর উপাসনা নয়, পরব্রহ্মের উপাসনা। এই ব্যাখ্যাই আছে। এখন যারা বাস্তব অর্থ যারা জানেন না বা জানবার চেষ্টা করেন না তাদের পক্ষে মুশকিল আছে। জগতে যত শব্দকোষ আছে, যত শব্দ ব্যবহার হয়েছে সাহিত্যে, সব শব্দগুলোই প্রাকৃত জড়, সেই শব্দগুলো যদি বৈকুণ্ঠ শব্দ না হয়, সেই কথাগুলো যদি বৈকুণ্ঠ বার্তা না হয়, শব্দই পণ্ডশ্রম, তাতে কোনো লাভ হবে না। মন্ত্র উচ্চারণ করছেন আছে, মন্ত্র উচ্চারণ আছে, হ্যাঁ উচ্চারণ আছে, আবার সেই মন্ত্র জপও আছে। আবার জপ বলতে গেলে আবার অনেক রকম, মানে জপ শব্দ বলতে গেলে অনেক রকম, এই নিয়ে তো গণ্ডগোল, মানুষের ভুল বুঝাবুঝি হচ্ছে। মহামন্ত্র, জপ এবং কীর্তনীয় দুটোই অনেকে ব্যাখ্যা দিতে চাচ্ছেন না, এটা জপ কীর্তনীয় নয়। যদি জপ তাহলে বলছেন ওটা মালিকায় বলছি আর কি। মহামন্ত্র যুবপথ, জপ এবং কীর্তনীয় দুই ভাবেই। জপ শব্দের ব্যাখ্যা এসে যাবে তাহলে, জপ কাকে বলবো? মন্ত্র গায়ত্রী জপ করার যে নিয়ম আছে।